صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. محمد একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠান মালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানি সূরা।
শ্রোতা ভাই বোনেরা, আসমানি সূরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহ পর্ব থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজ আমরা সূরা আনফালের সামগ্রিক পরিচিতি ও এই সূরার কয়েকটি আয়াতের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব।
সূরা আনফাল মদিনায় অবতীর্ণ একটি সূরা। এতে রয়েছে 75টি আয়াত ও 10টি রুকু। অবতীর্ণ হওয়ার ধারাক্রম অনুযায়ী এই সূরা হল 88 নম্বর সূরা। কিন্তু চূড়ান্ত সংকলন বা বিন্যাসে এই সূরা পবিত্র কোরআনের অষ্টম সূরা হিসেবে স্থান পেয়েছে। আনফাল নাফল শব্দের বহুবচন। এর অভিধানিক অর্থ অতিরিক্ত ও অনুগ্রহ, আর প্রচলিত অর্থে গনিমতের মালকে বলা হয় আনফাল। মিলের দিকটি হল আনফালও মহান আল্লাহর এক অনুগ্রহ। আর ইসলামী শরীয়তের দৃষ্টিতে আনফাল বলা হয় কয়েকটি জিনিসকে। প্রথমত, দারুল হার্ব বা কাফির শত্রুদের শাসিত অঞ্চলের যে সম্পদ বিনা যুদ্ধে অর্জিত হয়। দ্বিতীয়ত, সেই ভূখণ্ড যার অধিবাসীরা বিনা যুদ্ধে বহিষ্কৃত হয়েছে। তৃতীয়ত, সেই ভূখণ্ড যা বিনা যুদ্ধে মুসলমানদের অধীনে এসেছে। চতুর্থত, মুসলমান ও কাফির নির্বিশেষে যে ভূখণ্ডের সব অধিবাসী মারা গেছে। পঞ্চমত, সেই সব বন মরুদ্যান ও ঘর যার কোনো মালিক নেই। ষষ্ঠত, পাহাড়ের পাদদেশ। সপ্তমত, রাজাবাদশাদের রাজকীয় ও শাহী আসবাবপত্র যা তারা নানা ব্যক্তিকে উপহার হিসেবে দিয়েছে ও বর্তমানে তার মালিক নেই। এবং অষ্টমত, খনি ইত্যাদি। সূরা আনফালের প্রথম আয়াতে এসেছে,
হে রাসূল, তারা আপনার কাছে জিজ্ঞেস করে আনফাল বা গনিমত তথা ব্যক্তি মালিকানাধীন সম্পদ ছাড়া অন্য যে কোনো সম্পদ সম্পর্কে। বলে দিন, গনিমতের মাল হল আল্লাহ এবং রাসূলের জন্য নির্দিষ্ট। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো সংশোধন করে নাও, আর আল্লাহ এবং তার রাসূলের হুকুম মান্য করো যদি ইমানদার হয়ে থাকো।
এই আয়াত বদর যুদ্ধে নাজিল হয়েছিল। এই যুদ্ধে পরাজয়ের মুখে কাফিররা পালিয়ে গেলে তাদের বহু জিনিসপত্র গনিমত হিসেবে মুসলমানদের হস্তগত হয় এবং বন্দী হয় অনেক কাফির। সাহাবিরা সে সময় তিন ধরনের দায়িত্ব পালন করছিলেন। সাহাবি সাদ বিন মায়াজ সহ কেউ কেউ মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর চারদিকে পাহারায় ছিলেন। হজরত আলী আলাইহিসাল্লাম সহ কেউ কেউ কাফির নিধনে মুশগুল ছিলেন, আর কেউ কেউ গনিমতের মাল জমা করতে ব্যস্ত ছিলেন। একদল মুজাহিদ মনে করে যে তারা যুদ্ধ করাতেই জয় এসেছে বলে গনিমতের পুরো মাল তাদেরই প্রাপ্য। আবার যারা গনিমত সংগ্রহ করছিলেন তারাও একই ধারণা করছিলেন। তখন এ আয়াত নাজিল হয়। এতে বলা হয়েছে যে এসব মাল বা গনিমত কেবলই আল্লাহ ও তার রাসূলের, তাই তারা যাকে যতটা যোগ্য মনে করেন তাকে ঠিক ততটাই গনিমতের অংশ দেবেন।
সূরা আনফালের প্রথম আয়াতটিকে গনিমতের মাল সংক্রান্ত বিশেষ বিধান বলে মনে হলেও আসলে এটি একটি সামগ্রিক হুকুম বা বিধান যা ব্যক্তি মালিকানাধীন সম্পদ ছাড়া সব ধরনের সম্পদের ক্ষেত্রেই প্রযোজ্য। এই আয়াতের বক্তব্য অনুযায়ী এইসব সম্পদ মহান আল্লাহ, তার রাসূল এবং রাসূলের স্থলাভিষিক্তদের জন্য তথা অন্য কথায় ইসলামী রাষ্ট্রের জন্য নির্দিষ্ট, যাতে এইসব সম্পদকে মুসলিম জনগণের কল্যাণে ব্যবহার করা যায়। তাই আনফাল হচ্ছে ইসলামী রাষ্ট্রের বাইতুল মালের অন্যতম প্রধান উৎস। আর যুদ্ধে অর্জিত গনিমতের পাঁচ ভাগের চার ভাগ মুজাহিদদের প্রাপ্য এবং এটা তাদের কষ্ট ও পরিশ্রমের আংশিক প্রতিদান। বাকি এক পঞ্চাংশ হচ্ছে খোমস, যার ব্যবহারের খাতগুলো এই সূরার 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর একথাও জেনে রাখো যে কোনো বস্তু সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গনিমত হিসেবে পাবে তার এক পঞ্চাংশ হল আল্লাহর জন্য, রাসূলের জন্য, তার নিকটাত্মীয়দের জন্য এবং এতিম অসহায় ও মুসাফিরদের জন্য। যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং বিষয়ের উপর যা আমি আমার বান্দার উপর নাজিল করেছি ফয়সালার দিনে।
সূরা আনফালের দ্বিতীয় থেকে চতুর্থ আয়াতে মহান আল্লাহ মুমিনদের পাঁচটি বড় গুণের কথা উল্লেখ করেছেন। যারা ইমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় কোরআনের বাণী তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা নিজ প্রতিপালকের উপর ভরসা রাখে। তারা হচ্ছেন সেই সব ব্যক্তি যারা নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে, তারাই হল সত্যিকার ইমানদার। নিজ প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে মর্যাদা, ক্ষমা এবং সম্মানজনক জীবিকা।
সমস্ত জীবনসত্তার রয়েছে বেড়ে ওঠার ও পূর্ণতা লাভের বৈশিষ্ট্য। প্রকৃত মুমিনও তাই সবসময় উন্নতির সংগ্রামে মশগুল। তাদের ইমান একটি বাড়ন্ত গাছপালার মতোই দিনকে দিন বিকশিত হয় এবং ফুল ও ফল দান করে। তারা কেবল আল্লাহর উপর ভরসা করে, তারা নামাজ কায়েম করে যা আল্লাহর সঙ্গে সম্পর্কের প্রতীক এবং তাদেরকে যে রুজি দেয়া হয় তা থেকে দান করে।
সূরা আনফালের অনেক আয়াত বদরযুদ্ধ এবং এ যুদ্ধের প্রকৃতি সম্পর্কিত। মক্কার অন্যতম প্রধান সর্দার আবু সুফিয়ান ও তার সঙ্গী আমর ইবনুল আস সিরিয়া থেকে ব্যবসায়ের মালপত্র নিয়ে মক্কায় আসছিল। তখন আল্লাহর পক্ষ থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সংবাদ জানিয়ে জিহাদের নির্দেশ দেওয়া হয়। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনের এক ক্ষুদ্র সেনাদল নিয়ে রওনা হন। মক্কার মুশরিক ও কাফিররা সেখান থেকে হিজরতকারী মুসলমানদের সহায় সম্পদ দখল করেছিল বলে আবু সুফিয়ানের এই কাফেলার উপর হামলা চালিয়ে মুসলমানরা সেই সব সম্পদের ক্ষতিপূরণ আদায় করতে পারত। কিন্তু আবু সুফিয়ানের গুপ্তচররা মুসলমানদের হামলার প্রস্তুতির খবর তাকে জানিয়ে দেয়, ফলে সে মক্কা থেকে কাফিরদের সাহায্য চায়। আবু জাহেল মক্কার কুরাইশদের নানাভাবে উত্তেজিত করে প্রায় 1000 সদস্যের একটি সেনাদল তৈরি করে যুদ্ধের জন্য রওনা হয়। পথে উভয় পক্ষের মধ্যে সাক্ষাৎ হয়। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের সঙ্গে পরামর্শ করলেন, কারণ সাহাবিদের অনেকেই শত্রুর সেনা সংখ্যার আধিক্যে ভয় পেয়েছিল। শ্রোতা ভাই বোনেরা, আজকের আলোচনার নির্ধারিত সময় ফুরিয়ে এসেছে, তাই আমরা বদর যুদ্ধের ঘটনাগুলো উল্লেখ করব এই আলোচনার আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
গল্প ও প্রবাদের গল্প। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পাশরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি নাসির মাহমুদ
এবং আমি বাবুল আখতার।
আজকের আসরে আমরা শুনব এক চালাক দর্জির গল্প। কিভাবে সে তার কাছে জামা সেলাই করতে আসা লোকজনকে তাদের সামনেই বোকা বানায় সেরকম একটি গল্প। মজার ব্যাপার হল, প্রাচীনকালের ওই দর্জি মানুষের দেওয়া জামা সেলাইয়ের কাপড় থেকে যে কোনোভাবেই হোক না কেন খানিকটা কাপড় বাঁচিয়ে নিজে রেখে দিত। সবাই কিন্তু একথা জানত, অথচ কারো পক্ষেই তার কাপড় বাঁচিয়ে রেখে দেওয়ার বিষয়টি প্রমাণ করা সহজ ছিল না, কেউ পারত না তা প্রমাণ করতে।
দর্জি কিন্তু ক্রেতার সামনে কাপড় মাপত এবং কাপড় কাটাছেঁড়া করত, তবু কেউ বুঝতেই পারত না যে সে কাপড় বাঁচিয়ে রেখে দিয়েছে। এতটাই দক্ষ ছিল সেই দর্জি। যেই এই দর্জির কাছে কাপড় নিয়ে যেত, সেই তার সঙ্গী সাথীদের বলত, আমি কিছুতেই দর্জিকে আমার চোখ ফাঁকে দেওয়ার সুযোগ দেব না। তারপরও সবাই মোটামুটি বোকা বনে যেত। দর্জি তার এই কাজটাকে একটা চতুর শিল্প হিসেবে নিয়েছিল। সে কারণে বাঁচানো কাপড় সে জামা সেলাই করার পর কাস্টমারকে দেখিয়ে গর্ববোধ করত। কি নৈপুণ্য ও শিল্প শৈলীতে প্রাজ্ঞ সে! মজার এই গল্পটি বিস্তারিত শুনব মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
দর্জি তার এই শৈল্পিক চাতুর্যের জন্য বহু রকমের কৌশল অবলম্বন করত। প্রত্যেক ক্রেতার সঙ্গেই সে এমনভাবে কথাবার্তা বলত যে তাদের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করে ফেলত। এই ফাঁকে দর্জি তার কাজ সেরে নিত। একদিন এক ধনী তুর্কি যুবক তার বন্ধুদের চ্যালেঞ্জ দিল যে সে দর্জিকে কাপড় দেবে, কিন্তু কোনোভাবেই কাপড় চুরির সুযোগ দেবে না। কফিখানায় একদিন এ নিয়ে তাদের মাঝে আলাপ হচ্ছিল। এক বন্ধু বলল, বাজি হয়ে যাক তাহলে। তুর্কি যুবকের একটি আরবি ঘোড়া ছিল, বেশ তরতাজা এবং তাগড়া। সে ওই ঘোড়াটি বাজি ধরল। দর্জি যদি আমার কাপড় চুরি করতে পারে, তাহলে যে বাজি ধরবে তাকে এই ঘোড়া আমি দিয়ে দেব, আর যদি না পারে তাহলে ঠিক এরকম একটি ঘোড়া আমাকে দিতে হবে।
অর্থ বিত্তহীন এক যুবক বলে উঠল, আমি বাজি ধরতে রাজি, তবে আমার কাছে টাকাও নেই ঘোড়াও নেই। তুমি যদি বিজয়ী হও তাহলে আমি তোমার গোলাম হিসাবে যতদিন চাও কাজ করব। তুর্কি যুবক মেনে নিল। পরদিন সকালবেলা তুর্কি যুবক তার জামা সেলাইয়ের জন্য কাপড় নিয়ে গেল সেই দর্জির কাছে। দর্জি ওই বাজির কথা জানত, তাই তাকে দেখে মনে মনে বলল, হে সহজ সরল মনের যুবক, তুমি যে ঘোড়া হারিয়েছ সেটা নিশ্চিত থাকতে পারো, এমন বিভ্রম সৃষ্টি করব যে নিজেও টের পাবে না কোথেকে কি হয়ে গেল। দর্জি চমৎকারভাবে যুবককে স্বাগত জানাল। যুবকের পুরো মনোযোগ ছিল দর্জির ওপর। তার শাটিনের কাপড়টি দর্জিকে দিয়ে বলল, দর্জি সাহেব, এই কাপড় দিয়ে আমার জন্য একটি কোবা বানিয়ে দাও। কোবা হলো যুদ্ধের সময় উপযোগে বুক খোলা এক ধরনের লম্বা পোশাক। এরপর বাকি ডিজাইনের কথা দর্জিকে বলল। বাকি গল্প শুনব খানিক মিউজিক বিরতির পর।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। দর্জিকে জামা কেমন হবে বুঝিয়ে দিল যুবক। দর্জি জানত এই যুবক হাসির গল্প পছন্দ করে, তাই কাপড় এপিট ওপিট করতে করতে এবং মেপে মেপে কাঁচি দিয়ে কাটতে কাটতে হাসির একটি গল্প বলতে শুরু করে দিল। গল্প বলার আগে দর্জি যুবককে বলল, আমার আগের কাস্টমারদের কিছু গল্প তোমাকে বলি, শোনো, তোমার নিশ্চয়ই খুব ভালো লাগবে। দর্জি ইনিয়ে বিনিয়ে রস লাগিয়ে মিষ্টি স্বরে প্রথম গল্পটি শুরু করল। দর্জির গল্প শুনে ধনী যুবক গল্পের ভুবনে হারিয়ে গেল এবং হাসতে শুরু করল। যুবকের চোখগুলো ছিল ছোট, হাসলে আরও ছোট হয়ে যেত। এতই হাসাহাসি করল সে যে তার চোখ দুটো একেবারে বন্ধই হয়ে গেল। দর্জি এই সুযোগের সদ্ব্যবহার করল এবং এক টুকরো কাপড় কেটে লুকিয়ে ফেলল।
যুবক দর্জির গল্প শুনে এমন মজাই পেল যে সে আরও গল্প বলার অনুরোধ করল। দর্জি একটুখানি না না আজান না করল বটে, তবে একটু পর শুরু করল দ্বিতীয় গল্প। যুবক এতটাই হাসল যে হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি দিল। তার খবরই ছিল না যে দর্জি এই ফাঁকে টুকরো টুকরো কাপড় লুকানোর সুযোগ কাজে লাগালো। মাত্র দুটি গল্প শুনিয়েই দর্জি যুবকের দামি কাপড়ের কিছু অংশ লুকাতে সক্ষম হয়ে গেল। যুবক এবার তৃতীয় গল্প শোনাতে বলল দর্জিকে। সে তো বুঝতেই পারছিল যে এক একটি গল্পে তার কি পরিমাণ ক্ষতি হচ্ছে। দর্জি বাকি কাপড় এবং যুবকের দিকে তাকাল এবং মনে মনে বলল, এই যুবক বেচারা যদিও বুঝতে পারছে না আমি কি পরিমাণ কাপড় লুকিয়েছি, কিন্তু আল্লাহ নিশ্চয়ই অসন্তুষ্ট হবেন এর চেয়ে বেশি গল্প শোনালে। অবশেষে কি করল দর্জি শুনব মিউজিক বিরতির পর।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। যুবক আবারও পিড়াপিড়ি করতে লাগল দর্জিকে গল্প শোনাবার জন্য, কিন্তু দর্জি কিছুতেই রাজি হল না। সে যুবককেও বোঝাতে পারল না যে এই গল্প বলা থেকে সে কি পরিমাণ সুবিধা লুটেছে। দর্জি এবার যুবকের দিকে তাকিয়ে বলল, হে যুবক, আমি আর গল্প বলবো না, আমি খুবই ক্লান্ত, তাছাড়া বলার মতো গল্প আর আমার জানা নেই। যুবক নাছোড় বান্দা, সে তবুও গল্প শুনতে চাইল। দর্জি এত অনুনয় বিনয় দেখে এবার বাধ্য হল স্পষ্ট ভাষায় কথা বলে তাকে সচেতন করে তুলতে। যুবকের দিকে তাকিয়ে বলল, হে বোকা যুবক, এবার থামো, তোমাকে যদি আরো হাসির গল্প শোনাই তাহলে তোমার কোবা অনেক ছোট হয়ে যাবে, বুঝতে পেরেছ?
যুবক এবার যেন গভীর স্বপ্নীল নিদ্রা থেকে জেগে উঠল, শান্ত হল এবং কয়েক মিনিট পর হু হু করে হেসে উঠল। দর্জি জানতে চাইল, হাস্য কেন? যুবক বলল, এবার কিন্তু গল্পের জন্য হাসছি না, হাসছি এই জন্য যে আমি তো প্রথম গল্পে বাজিতে হেরে আমার ঘোড়া হারিয়েছি, অথচ আমার কোনো খবরই নেই।
তো শ্রোতা বন্ধুরা, গল্প ও প্রবাদের গল্পের আজকের আসর থেকে এখানেই বিদায় নিচ্ছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, সব সভ্য সমাজে সংখ্যালঘুদের অধিকারের প্রতি সম্মান জানানো হয়। সেই সমাজে অন্যান্য নাগরিকদের মতো সংখ্যালঘুদেরও সমান অধিকার দেয়া হয়। তবে একই সঙ্গে বিশ্বের অনেক দেশেই সংখ্যালঘুদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়। এর আগের কয়েক পর্বের অনুষ্ঠানে আমরা সৌদি আরবে সংখ্যালঘু শিয়া মুসলমানদের অবস্থা সম্পর্কে আলোচনা করেছি। এ সংক্রান্ত আলোচনার শেষ পর্বে আমরা সৌদি আরবে ধর্মীয় সংখ্যালঘু ও বিদেশি শ্রমিকদের অবস্থা সম্পর্কে আলোচনা করব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সৌদি আরবের আইন ও রাজনৈতিক কাঠামোয় সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো গুরুত্ব বা মর্যাদা নেই এবং তাদেরকে হুমকি বলে মনে করা হয়। একটি গোষ্ঠী ও বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের দ্বারা পরিচালিত সৌদি শাসন কাঠামোয় ভাষাগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিজস্ব বিশ্বাস নিয়ে টিকে থাকার কোনো রকম পরিবেশ নেই। সৌদি শাসকরা মনে করেন তাদের সমালোচকরা শুধু যে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধাচরণ করছে তাই নয়, একই সঙ্গে সেদেশে প্রচলিত শরিয়া আইনকেও উপেক্ষা করে চলেছে। সৌদি রাজপরিবারের প্রভাবশালী সদস্যরা জনসাধারণের বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় ও বিদেশি শ্রমিকদের পক্ষ থেকে সমালোচনার ব্যাপারে খুবই স্পর্শকাতর। শুধুমাত্র সরকারের নীতির সমালোচনা করার কারণে বহু মানুষকে জেল জরিমানা দেওয়া হয়েছে এবং অনেকের বিদেশে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা রয়েছে। সৌদি আরবে সংখ্যালঘুদের দুরবস্থার ব্যাপারে কোনো কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সংখ্যালঘুদের অধিকার রক্ষার দায়িত্ব সরকারের, কিন্তু অনেক দেশই সেটা মানছে না। সৌদি আরবে বহু বছর ধরে সংখ্যালঘুরা নির্যাতিত হয়ে আসছে। ওই দেশটিতে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘনের ব্যাপারে উত্থাপিত অভিযোগ এবং আন্তর্জাতিক সমাজের পরামর্শের ব্যাপারে সৌদি সরকারের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় রিয়াদ কারো পরামর্শ কিংবা অভিযোগের ধার ধারে না এবং তারা সংখ্যালঘুদের মৌলিক অধিকারের বিষয়টিকে মোটেও আমলে নিচ্ছে না। ইরানের বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক অধিকার বিষয়ক বিভাগের অধ্যাপক সৈয়দ আলী সাদাত আকাভি এ ব্যাপারে এক নিবন্ধে লিখেছেন, 2009 ও 2013 সালে সৌদি আরবে মানবাধিকার পরিস্থিতির উপর পরিচালিত এক গবেষণা রিপোর্টে দেখা গেছে মানবাধিকার রক্ষার জন্য মানবাধিকার পরিষদের সদস্য দেশগুলোর পক্ষ থেকে সৌদি সরকারকে অসংখ্যবার পরামর্শ ও অনুরোধ করা হয়েছে, কিন্তু সেসব অনুরোধকে আমলে নিচ্ছে না সৌদি কর্তৃপক্ষ।
পর্যবেক্ষকরা বলছেন 2008 থেকে 2014 সালে সৌদি আরবের সংখ্যালঘুদের অবস্থার উপর পরিচালিত এক গবেষণা রিপোর্টে দেখা গেছে সেখানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, ধর্মীয় স্বাধীনতা হরণ, যাকে তাকে যখন তখন গ্রেপ্তার, অভিবাসীদের অধিকার লঙ্ঘন, গুম হয়ে যাওয়া, মানবাধিকার আন্দোলনকারীদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা, সরকার বিরোধীদের উপর নির্যাতন চালানো ও তাদের সাথে অমানবিক আচরণ করা, বাক স্বাধীনতা হরণ প্রভৃতি সেখানে স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। ওই গবেষণা রিপোর্টে বলা হয়েছে এ পরিস্থিতির জন্য সৌদি শাসকবর্গ দায়ী। এ প্রসঙ্গে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে বিশেষ প্রতিবেদক মিসেস আসমা জাহাঙ্গীরকে গ্রেপ্তার এবং আহমদিয়া সম্প্রদায়ের 22 জনকে সেদেশ থেকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে ওই গবেষণা প্রতিবেদনে।
সৌদি আরবে ধর্মীয় স্বাধীনতা প্রসঙ্গে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিবেদক ধর্মীয় সংখ্যালঘুদের সাথে বৈষম্যের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাহরাইনের দুজন শিয়া মুসলিম শিক্ষক রিয়াদে বেড়াতে গিয়েছিলেন, কিন্তু বেআইনিভাবে সামরিক এলাকায় প্রবেশের মিথ্যা অভিযোগে সৌদি কর্তৃপক্ষ তাদের আটক করে এবং 55 দিন আটক রাখার পর তাদেরকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়। প্রতিবেদনে বলা হয়, আটক মিসেস আসমা জাহাঙ্গীর সংখ্যালঘু অধিকার বিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের 135/47 নম্বর প্রস্তাব অথবা 1992 সালের ঘোষণা মেনে চলতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। প্রতিবেদনে সৌদি আরবের শিয়া মুসলমানদের সাথে চরম বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলা হয়। এমনকি স্কুল কিংবা শিশু প্রতিপালন কেন্দ্রেও শিয়া মুসলমানদের কাজ করার অনুমতি নেই। এছাড়া মন্ত্রিত্ব, মেয়র, কূটনীতি কিংবা আন্তর্জাতিক কোনো সংস্থায় সরকারের প্রতিনিধিত্ব করারও কোনো সুযোগ নেই শিয়া মুসলমানদের।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রতিবেদক জর্জ জি বোস্তামান্তে তার প্রতিবেদনে সৌদি আরবে অভিবাসী ও বিদেশি শ্রমিকদের অধিকার লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেছেন। তিনি বলেছেন, অনেককে গুম করা হয়েছে, অমানবিক নির্যাতন চালানো হয়েছে। সৌদি আরবে নারীদের সাথে সহিংস আচরণ বিষয়ক বিশেষ প্রতিবেদক ইয়াকিন আর্থক বলেছেন, 2008 সালের ফেব্রুয়ারিতে তিনি সেদেশ সফরে যান। তিনি তাঁর প্রতিবেদনে সৌদি আরবে কর্মরত বিদেশি নারীদের দুরবস্থা ও তাদের সাথে সহিংস আচরণের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। সেদেশে কর্মরত অধিকাংশ নারী গৃহকর্মী হিসেবে কাজ করে। বহু নারীর উপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগ রয়েছে। শুরুতে তাদের পাসপোর্ট ও অন্যান্য পরিচয়পত্র কেড়ে নেওয়া হয় এবং তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত হতে বাধ্য করা হয়। এ কারণে এসব নারীরা সুযোগ মতো সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি দেওয়া নারীদের 27% বেতন পায় না, 15% শারীরিকভাবে নির্যাতিত হয়, পরিচর্যার অভাবে 11% নারী নানান ধরনের অসুখে ভুগছে এবং 47%-এর ঘাড়ে অতিরিক্ত কাজের বোঝা চাপানো হয়। যৌন নিপীড়ন চালানো ছাড়াও অনেককে ঠিকমতো খাবার দেওয়া হয় না এবং খুবই অমানবিকভাবে সেখানে দিন যাপন করতে তারা বাধ্য হয়। খোদ সৌদি আরবের নারীদের সঙ্গেও দাসীর মতো আচরণ করা হয়। সেখানে তাদের কোনো স্বাধীনতা নেই, নারীরা সেখানে পুরুষের ভোগের বস্তু। সম্প্রতি এমনটি জানিয়েছেন সৌদি থেকে পালানো দুই বোন। সিএনএনকে ওই দুই বোন জানায়, তারা জন্মের পর থেকে কড়া অনুশাসনের মধ্যে জীবন অতিবাহিত করেছেন এবং শারীরিকভাবে চরম নির্যাতনের শিকার হয়েছেন। সৌদিতে নারীদের কোনো ভবিষ্যৎ নেই, সে কারণে তারা ইসলাম ধর্ম ত্যাগ করেছে।
তাদের পরিবার থেকে পালানোর কারণ হিসেবে দুই বোন জানায়, আমরা আমাদের পরিবারের কাছে অনেক ভালো মেয়ে হিসেবে ছিলাম, কেননা পরিবারের সব কথা আমাদের মেনে চলতে হতো, তারা ঘরের সব কাজই করত। তারা আরও জানান, তবে ছেলেদের বেলায় এমনটা হতো না, ছেলেরা তাদের ইচ্ছা মতো চলে। গত কয়েক বছর ধরে সৌদি আরব থেকে নারীদের বাড়ি ছেড়ে পালানোর সংখ্যা ক্রমশই বাড়ছে। সম্প্রতি এক গবেষণায় জানা যায়, দেশটিতে মোহাম্মদ বিন সালমান যুবরাজ হিসেবে ক্ষমতাসীন হওয়ার পর থেকে নারীদের সৌদি থেকে পালানোর হার তুলনামূলক বেশি। তো শ্রোতাবন্ধুরা, সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন ও সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে ধারাবাহিক আলোচনার শেষ পর্ব শুনলেন।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে সমাজ ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
গত কয়েকটি আসরে আমরা বলেছি, অনেকের ধারণা পাশ্চাত্যের দেশগুলোর নাগরিকরা সব ধরনের সমস্যা থেকে মুক্ত। খাদ্য, শিক্ষা, বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো পুরোপুরি নিশ্চিত করা হয়েছে। আসলে বাস্তবতা এমনটি নয়। গত আসরে আমরা পাশ্চাত্যের দেশগুলোতে গৃহহীনতা নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা বলেছি, ফ্রান্সে রাস্তায় ঘুমান এমন গৃহহীনদের মধ্যে প্রতিদিন গড়ে একজন করে মারা যান। 2018 সালে ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছেন, সেদেশে ওই বছর 504 জন গৃহহীন মারা গেছেন। দেশটির কয়েকটি দাতব্য সংস্থা দাবি করেছে, গৃহহীনতার কারণে ফ্রান্সে প্রাণ হারানো মানুষের প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের অন্তত 6 গুণ। 2019 সালে প্যারিসে গৃহহীনদের বিষয়ে পরিচালিত দ্বিতীয় আদমশুমারির ফলাফলে দেখা গেছে রাস্তায় ঘুমানো মানুষের সংখ্যা কমে বাড়ছে। এরই ধারাবাহিকতায় আজও আমরা পাশ্চাত্যে গৃহহীনতার সমস্যা নিয়ে আরও আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্সের রাজধানী প্যারিসেও গৃহহীনতার সমস্যা বাড়ছে। এর একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে বেকারত্বের ক্রমবর্ধমান হার। গৃহহীনদের নিয়ে কাজ করে এমন একটি ফরাসি সংস্থা হচ্ছে লা ক্লোত। এই সংস্থার প্রধান লুই ক্যাভিয়ার বলেছেন, বেকার লোকেরা তাদের কোনো চাকিদায় ঠিকমতো পূরণ করতে পারে না। এর মধ্যে আবাসন সমস্যাও একটা বড় বিষয়। ফরাসি ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইকোনমিক স্টাডিজের পরিসংখ্যান অনুযায়ী প্যারিসে দারিদ্র সীমার নিচে বাস করে 4,60,000 মানুষ। সমস্যাটা হল পাশ্চাত্যে গৃহহীন মানুষের জন্য চাকরি সহজলভ্য নয়, কিন্তু কেউ যদি আয় না করে তাহলে সে আবাসনের ব্যবস্থা করবে কি করে? এটা একটা দ্বিচারিতা। এ ধরনের নীতি ও আচরণ গৃহহীনতা সংকটকে জিয়ে রাখছে দীর্ঘদিন ধরে। গত বছর প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রেও গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে। বিশ্বের যে কোনো ধনী দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহহীন মানুষের সংখ্যা বেশি।
আমেরিকার অলাভজনক সংস্থা ফ্যামিলি প্রমিজ জানিয়েছে, বাড়ির চড়ামূল্য, বেকারত্ব এবং দারিদ্র মার্কিন পরিবারগুলোতে গৃহহীনতার সমস্যার বড় কারণ। তারা বলছে 2018 সালে 25,50,000 শিশু গৃহহীনতার সমস্যায় ভুগেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি 30 শিশুর মধ্যে একটি শিশু প্রতি বছর আবাসন সমস্যায় পড়ে। 2014 এবং 2015 সালে 10,00,000 বেশি শিক্ষার্থী আবাসন সমস্যার মধ্যে ছিল। গৃহহীনতার সংকটে জর্জরিত শিশুদের 51% বয়স 5 বছরের কম। ব্রিটেনে গৃহহীনতার সমস্যা এতটাই প্রকট যে সেখানে এ বিষয়ে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। এ বিষয়ে গোটা দেশ ও সরকারকে সচেতন করতে ব্রিটেনের রাজধানী শহর লন্ডনের পাশাপাশি এডিনবার্গ, কার্ডিফ, ব্রিসবেন ও ডাবলিন সহ বিভিন্ন শহরে মাঝে মধ্যেই পথ ঘুমের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও এ ধরনের প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেয় বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষরাও।
বিভিন্ন সামাজিক সংগঠন এ ধরনের মানুষের দুর্দশা তুলে ধরতে হাজার হাজার মানুষকে নিয়ে প্রচণ্ড শীতের মধ্যে রাত কাটিয়ে সংকটের গভীরতা তুলে ধরার চেষ্টা করে, কিন্তু এখনও এই সংকটের সমাধান হয়নি। লন্ডনে সামাজিক আন্দোলনে সামিল একজন কর্মী বলেছেন, রাস্তায় যারা ঘুমায় অর্থাৎ গৃহহীনদের সবসময়ই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়। পশ্চিমা দেশগুলোতে রাস্তায় ঘুমানো মানুষগুলোকে রাফ স্লিপার বলা হয়। এ ধরনের আন্দোলনের একজন আয়োজক বলেছেন, গৃহহীনদের দুঃখ কষ্ট উপলব্ধির লক্ষ্যে প্রতীকীভাবে সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় ঘুমানোর কর্মসূচি আমরা বাস্তবায়ন করি। ডেম লুইস নামের আরেকজন আন্দোলনকারী তাদের আন্দোলন সম্পর্কে বলেছেন, আমরা এর আগে মানুষকে সচেতন করার জন্য রাতে রক্তহিম করা ঠান্ডা সহ্য করে রাস্তায় ঘুমিয়েছি। সে রাতে দৃষ্টিটাও ছিল প্রচণ্ড, কিন্তু তারপরও আমরা এটা করছি কারণ গৃহহীনতার সমস্যা বড় আকার নিচ্ছে। সেই সঙ্গে আছে উদ্বাস্তু সমস্যা, আছে শরণার্থী সংকট।
ডেম লুইস আরও বলেন, আজ এখানে যারা রাত কাটিয়েছে তারা গৃহহীন কিংবা শরণার্থীর মতোই কাটিয়েছে। আমরা এখানে যে কষ্ট একটা রাত পার করেছি, লাখ লাখ মানুষ সেই কষ্টটা বছরের পর বছর ধরে করছে। চ্যারিটি শেল্টার নামে একটি সংস্থার মতে ব্রিটেনে আশ্রয়হীন মানুষের সংখ্যা 3 লাখেরও মতো। শুধু লন্ডনে নয়, দেশ জুড়ে দেখা যায় গৃহহীন মানুষ, তারা রাস্তায় রাত কাটান। 2011 সালের তুলনায় ইংল্যান্ড জুড়ে জরুরি কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকের সংখ্যা বেড়েছে শতকরা 60%, আর এ সময়ের মধ্যে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে অর্ধেকেরও বেশি। জনগণের জন্য সরকারের দেয়া সমাজ কল্যাণ ও গৃহ সুবিধা কমিয়ে আনা নীতির কারণেই দেশটিতে গৃহহীনদের সংখ্যা বাড়ছে বলে মনে করেন জন ডিন নামের আরেক আন্দোলনকারী।
এর পাশাপাশি সরকারের দেয়া গৃহ ভর্তুকির তুলনায় দেশটির বিভিন্ন রাজ্যে বাসা ভাড়া অনেক বেশি। বাসা ভাড়ার এ বাড়তি ব্যয় মেটাতে না পেরে ব্রিটেনের অনেকে রাস্তায় আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বলে মনে করে চ্যারিটি শেল্টার নামের সংস্থাটি। লন্ডনের মতো আলো ঝল মল শহরের রয়েছে এমন অন্ধকার বাস্তবতা। রাতে দেখা যায় রাস্তার পাশে পড়ে আছে গৃহহীন অসংখ্য মানুষ, হোমলেস নামে যাদের পরিচয় সেখানে। বিশ্বের উন্নত দেশগুলোতে গৃহহীনতার সমস্যা এই কারণে বড়ই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারগুলোর পক্ষ থেকে বড় বড় বুলি আওড়ানো হলেও বাস্তবে সমস্যা সমাধানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।
প্রিয় শ্রোতা বন্ধুরা, পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
সুস্থ পরিবার, শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিয়ে আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আসলে সুস্থ থাকার কথা বললেও সুস্থ থাকা সবসময় ততটা সহজ নয়। সুস্থ থাকতে হলে প্রয়োজন বহু বিষয়ে জানা এবং মানা, বিশেষ করে একটি সুস্থ পরিবার কী করে গড়ে তোলা যায়, কিংবা অন্যভাবে বলা চলে পারিবারিক সুস্থতার জন্য কী কী কাজ করা প্রয়োজন, সেসব বিষয় নিয়ে আমরা সুস্থ পরিবার নামে নতুন এই ধারাবাহিকের আয়োজন করেছি। বিগত 2 আসরে আমরা নিরাপদ খাবারের গুরুত্ব নিয়ে কথা বলার চেষ্টা করেছি। আজকের আসরে আমরা কথা বলব পরিবারের সুস্থতা রক্ষায় শাক সবজি ও ফল ফলাদির প্রভাব নিয়ে। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আপনারা আমাদের সঙ্গেই আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ফল এবং সবজি হল পুষ্টির সর্বোত্তম প্রাকৃতিক উপায়, সুতরাং পরিবারের দৈনন্দিন খাবারের টেবিলে অবশ্যই এই দুটি জিনিসের উপস্থিতি থাকা চাই। সবজি এবং ফলে বিচিত্র ভিটামিন থাকায়, অ্যান্টিঅক্সিডেন্ট থাকায়, ফাইবার থাকার পাশাপাশি কম ক্যালোরি ও চর্বি কম থাকায় বেশ কিছু রোগ ব্যাধি থেকে মানুষকে রক্ষা করে, যেমন বহু রকমের ক্যান্সার থেকে মুক্ত রাখে, হৃদরোগ থেকে সুরক্ষা দেয়, ডায়াবেটিস হওয়ার আশঙ্কা কমে যায়, মোটা হয়ে যাওয়া রোধ করে। শুধু তাই, এসব রোগ শরীরে আর বাড়তে দেয় না, কিন্তু কথা হল দৈনিক কতটুকু ফল খাওয়া উচিত সেটা জানা বেশ গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে যে বয়স্কদের পক্ষে দৈনিক 2-4 ইউনিট ফল খাওয়া যেতে পারে, তবে বিষয়টি নির্ভর করে ব্যক্তির বয়স, নারী এবং পুরুষ ভেদে তাদের শারীরিক পরিশ্রমের পরিমাণের উপর। এই যে ইউনিটের কথা বলা হলো, সেই ইউনিট বলতে বোঝায় মাঝারি সাইজের একটি ফল কিংবা আধা গ্লাস আঙ্গুর বা এই জাতীয় দানাদার ফলকে। আধা গ্লাস ফ্রেশ ফলের জুস কিংবা একটি গ্লাসের 1/4 পরিমাণ শুকনো ফলও এক ইউনিট হিসেবে গণ্য। তবে মনে রাখতে হবে ফ্রেশ জুসেও তাজা ফলের তুলনায় ফাইবারের পরিমাণ কম থাকে। ফাইবারযুক্ত ফ্রেশ ফল বা সবজি খেলে অল্প খাবারেই চাহিদা মিটে যায়। সুতরাং যারা শরীরের ওজন কমাতে আগ্রহী তাদের উচিত জুসের পরিবর্তে ফ্রেশ ফল খাওয়া। মনে রাখতে হবে ফলও যদি শরীরের চাহিদার চেয়ে বেশি পরিমাণে খাওয়া হয় তাহলেও মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। শশা, লেটুস, টমেটো, বাঁধাকপি, গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ, বিচিত্র সবজি, ক্যারপস, রিপস, ভেন্ডি বা ঢ্যাঁড়স, বেগুন এবং মাশরুমও সবজির রূপেই পড়ে। রিপসকে বাংলায় রেউচিনি বলে। ইংরেজিতে এর প্রতিশব্দ হল রুবার্ব আর ক্যারপস হল স্যালারি। দুটোই আঁশযুক্ত দুটি সবজি। এইসব সবজি দৈনিক খাওয়া উচিত। বয়স্কদের উচিত দৈনিক অন্তত 3-5 ইউনিট সবজি খাওয়া। ফ্রেশ সবজি 1 গ্লাসে 1 ইউনিট, রান্না করা সবজি 1/2 গ্লাসে 1 ইউনিট আর বিভিন্ন সবজির জুস 1/2 গ্লাসে 1 ইউনিট। প্রয়োজনীয় পরিমাণ ফল ও সবজি না খেলে ক্রনিক ও অসংক্রামক ব্যাধি দেখা দেয়া আশঙ্কা বেড়ে যায়। বলা বাহুল্য, পর্যাপ্ত সবজি ও ফল না খাওয়ার কারণে বছরে বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে কিংবা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে। ফল এবং শাকসবজিতে বিদ্যমান ফাইবার রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে, যার ফলে হার্ট অ্যাট্যাক কিংবা ব্রেন স্ট্রোকের পরিমাণ কমে যায়। পেটের বিচিত্র রোগ প্রতিরোধের ক্ষেত্রেও ফাইবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফাইবারযুক্ত খাবার খেলে অল্প খাবারেই পেট ভর্তি হয়ে যাওয়ার মতো অনুভূতি হয়, ফলে
কম ক্যালোরিতেই খাবারের চাহিদা মিটে যায়, ক্যালোরি কম নিতে হয় এবং ওজন কমাতে সাহায্য করে। সেই সঙ্গে খাবার গ্রহণের পর রক্তের গ্লুকোজ বৃদ্ধির পথে বাধার সৃষ্টি করে। এ কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিংবা ডায়াবেটিস বৃদ্ধি রোধে ফাইবার চমৎকার কাজ করে। পুষ্টিবিজ্ঞানীদের মতে ফাইবারের সঙ্গে যথেষ্ট পরিমাণ পানি কিংবা পানীয় দ্রব্য খেলে ফাইবারের প্রভাব ও কার্যক্ষমতা আরও বৃদ্ধি পায়।
সবজি এবং ফলের ইতিবাচক দিক নিয়ে যা বললাম সেসবের বাইরেও জেনে রাখা ভালো যে সবজি এবং ফলে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড। কলা, আলুবোখারা, পিস, খুবানি বা অ্যাপ্রিকট, মাল্টের জুস, আলু, বিট পাতা, সয়া, টমেটো এবং টমেটোর জুস, পালং শাক ও বরবটির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এগুলোর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আরও কিছু ফল ও সবজি রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, যেমন কাঁচামরিচ, ব্রোকলি, সবুজ পাতার মতো বিভিন্ন সবজি, কিভি, বাঁধাকপি, তলেবি বা সবুজ বাঙ্গি, স্ট্রবেরি, পালং শাক ইত্যাদি। ভিটামিন সি আমাদের দেহের অন্যতম মৌলিক একটি অ্যান্টিঅক্সিডেন্ট। শরীরের বৃদ্ধি এবং দৈহিক গঠনে এই ভিটামিন সির ভূমিকা খুবই প্রভাবশালী।
ভিটামিন সি আমাদের দেহের ক্ষত কিংবা কাটা ছেঁড়া উপশমে যেমন কার্যকর, তেমনি দাঁতের সুরক্ষা ও মাড়ির সুস্থতার ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ। শাকসবজিতে যে ফলিক অ্যাসিড রয়েছে সেগুলোও আমাদের দেহে বহমান রক্তের লাল কণিকা বা সেল গঠনে সাহায্য করে। সন্তান সম্ভবা মহিলাদের জন্য ফলিক অ্যাসিড খুবই জরুরি। সবজি এবং ফল ফলাদি খাওয়ার উপকারী দিক নিয়ে কথা তো বলা হলো, তবে খেয়াল রাখতে হবে এগুলো খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। কারণ হলো ফল বা সবজিতে সার এবং কীটনাশক ব্যবহার করা হয়। সেসবের অস্তিত্ব যদি থেকে যায় তাহলে সেগুলো খাওয়ার ফলে অন্ত্রনালীর বিভিন্ন রোগ যেমন দেখা দিতে পারে, তেমনি ক্যান্সার হওয়ার আশঙ্কাও বেড়ে যায়।
জীবাণু থেকে যাওয়ার পরিণতি সম্পর্কে বলছিলাম, সুতরাং খাওয়ার আগে ফল বা সবজি ভালো করে ধুয়ে নিতে যেন ভুল না হয়। ধোয়ার ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে বহমান পানিতে যেন ধোয়া হয়। কোনোভাবেই সাবান বা ডিটারজেন্ট কিংবা রাসায়নিক কোনো পদার্থ যেন ব্যবহার করা না হয়, কেননা তাতে রাসায়নিক প্রভাব অবশিষ্ট থেকে যায়। ব্যাকটেরিয়ার জীবাণু দূর করার জন্যে ফল বা শাকসবজিকে ভালো করে ধোয়ার পর জীবাণুনাশক তরল জলে ফেলা ভালো। 10 লিটারের একটি পাত্রে 1 চা চামচ পেরক্লোরিন মিশিয়ে সবজিগুলোকে অন্তত 5-7 মিনিট ভিজিয়ে রাখলে জীবাণু নষ্ট হয়ে যাবে। এ বিষয়গুলোর প্রতি আমরা নজর দিতে ভুলব না। এ প্রত্যাশায় সমাপ্তি টানছি আজকের আসরে।
যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে। Thank you.
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr526.i և AM8-4W արբանյակների միջոցով։
Բարի երեկո թանկագին բարեկամներ։ Ուղիղ եթերում իր աշխատանքն է սկսում Իրանի Իսլամական Հանրապետության ձայնի հայերեն ռադիոժամը։ Երեկոն երեքշաբթի է 2025 թվականի նոյեմբերի 11-ը, իրանական օրացույցով 1404 թվականի աբան ամսվա 20-ը։ Թեհրանում ժամը 18:55 րոպե։ Տաղավարում ձեզ